الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়াতে আবারও আপনাদেরকে একবার সুস্বাগত। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা প্রথমে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ নবী রাসূলে আরবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তো প্রিয় ইসলামের আসুন আমরা বরকতের জন্য দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামের ভাইরা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে ধারাবাহিকভাবে কোন কোন সৌভাগ্যবান ব্যক্তিগণ কি কি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান লাভ করবে এই সম্পর্কে শ্রবণ করব। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে বিভিন্ন আমলকারী সম্পর্কে বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান লাভ করবে। কোন কোন বর্ণনায় কোন কোন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান লাভকারীর সংখ্যা 7 বলেছেন, কেউ বা কম বলেছেন, এবং অনেক অনেকে এর আরো অধিক সংখ্যা বর্ণনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই সম্পর্কে শ্রবণ করব। যেমন হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দু জাহা কি তাজওয়ার উভয় জগতের সরদার সুলতানে বাহরবার, হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করবে। নাম্বার 1, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর স্মরণ করে এবং অশ্রু প্রবাহিত করে। নাম্বার 2, যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে। নাম্বার 3, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের ভালোবাসায় লেগে থাকে। নাম্বার 4, যে তার ডান হাতে এরূপে সদকা করে যে বাম হাতেও জানে না। নাম্বার 5, ওই দুই ব্যক্তি যারা পরস্পর একত্রিত হলে একে অপরকে বলে, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি এবং এর উপর অটল থাকে। নাম্বার 6, ওই ব্যক্তি যার নিকট কোনো ধনবর্তী ও সুন্দরী নারী প্রেরণ করা হয়েছে যে তাকে পাপ কর্মে আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 7, ন্যায় পরায়ণ শাসক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হাদিসে পাক শ্রবণ করলাম, এর মধ্যে বিশেষ করে আমরা 7 ব্যক্তির সম্পর্কে শ্রবণ করলাম যারা আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের এই পর্বে আমরা ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে শ্রবণ করব। আসুন ন্যায়পরায়ণ শাসকের ফজিলত সম্পর্কে হাদিসে পাকে কি বর্ণিত রয়েছে আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ রূপী ইরশাদ হচ্ছে, ন্যায়পরায়ণ শাসক কিয়ামত দিবসে আল্লাহ তাআলার নিকট আরশের ডান পার্শ্বে আলোকোজ্জ্বল নূরের মিম্বরে থাকবে। আর তারা ঐসব শাসক যারা স্বীয় প্রজা ও পরিবার পরিজনের বিচার কার্যের ক্ষেত্রে ন্যায় ও সুবিচারে অটল ছিল। আরেকটি হাদিস, নূরের পাইকার নবিকুল সরদার দুজাহ কি তাজওয়ার সুলতানে বাহরবার, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ন্যায়পরায়ণ শাসক কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় ও অত্যধিক নিকটে অবস্থানকারী হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করলাম, ন্যায় পরায়ণ শাসক যিনি হবে উনার কি ফজিলত রয়েছে? সুবহানাল্লাহ, ন্যায় পরায়ণ শাসক আল্লাহ তাআলার আরশের নিচে স্থান লাভ করবে, নূরের মিম্বরে অবস্থান করবে। ন্যায় পরায়ণ শাসক আল্লাহ তাআলার অত্যধিক প্রিয় হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, ন্যায় পরায়ণ শাসক এর ফজিলত আমরা হাদিসে পাকে শ্রবণ করলাম। একজন ন্যায় পরায়ণ শাসক যিনি হবেন উনার অনেক গুণাবলী থাকা প্রয়োজন, অনেক গুণাবলী একজন ন্যায় পরায়ণ শাসকের থাকা প্রয়োজন। যেমন একজন ন্যায় পরায়ণ শাসক যিনি হবে উনি যেন সমাজ সেবক ও জনদরিদ হন, উনি যেন অহংকার মুক্ত সাদা সিধা জীবনযাপন অতিবাহিত করেন। ন্যায় পরায়ণ শাসক উনার মধ্যে যেন স্বজন প্রীতি না থাকে কোনো বিচারের কার্যের মধ্যে, কোনো আইন প্রয়োগের ক্ষেত্রে। ন্যায় পরায়ণ শাসক উনি যেন খৌফে খোদাওয়ালা হয়, আশিকের আসল হয়। ন্যায় পরায়ণ শাসক উনি যেন দয়াশীল হন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এদিক সেদিক ঘুরে ফিরে দেখছিলেন। এক বৃদ্ধা মহিলাকে তাবুতে বসা অবস্থায় দেখে তিনি ওর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, ওমর সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, আল্লাহ ওমরের অকল্যাণ করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এ বদদুয়া কেন করলে? ওমর কি অপরাধ করল? বুড়ি বলল, আজ পর্যন্ত ওমর আমি গরিব বুড়ির কোনো খোঁজখবর নেয়নি এবং আমাকে কখনো কিছু দেয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কি জানে না যে এই তাবুতে সাহায্য পাবার উপযোগী এক বৃদ্ধা বাস করে? সে বলল, সুবহানাল্লাহ, এক ব্যক্তি লোকদের আমির নিযুক্ত হলেন আর তিনি তার রাজ্যের পূর্ব পশ্চিমের খবর রাখেন না, বড় আশ্চর্যের ব্যাপার। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং নিজেকে নিজে সম্বোধন করে বললেন, হে ওমর, তোমার চেয়ে এই বুড়ি অধিক জ্ঞানী প্রমাণিত হল। অতঃপর তিনি সেই বুড়িকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর মখলুক, ওমরের দ্বারা তোমার যে কষ্ট হয়েছে সেটা কত দামে বিক্রি করবে? আমি চাচ্ছি ওমরের এই অপরাধ মূল্য দিয়ে তোমার থেকে ক্রয় করে ওমরকে রক্ষা করতে। বুড়ি বলল, ভাই, আমার সাথে রসিকতা করো না, টাট্টা করো না। ওমর বললেন, রসিকতা করছি না, সত্যি সত্যি বলছি, ওমরের দ্বারা তোমার যে কষ্ট হয়েছে সেটা বিক্রি করে দাও, এর মূল্য যা চাইবে তা দিয়ে দিব। বুড়ি বলল, তাহলে আমাকে 25 দিনার দিয়ে দাও। একথা চলাকালীন সময়ে তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি উনাদের মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে হতবাক হয়ে গেল এবং কপালে হাত রেখে বলল, সর্বনাশ, ইনি তো স্বয়ং আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উনার সামনে উনাকে দোষারোপ করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির এই বিব্রতকর অবস্থা দেখে বললেন, বুড়ি ভয় করো না, আল্লাহ রহম করুক, তুমি পরিপূর্ণ সত্য কথা বলেছ। এরপর তিনি একটি দলিল লিখলেন যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এর পর লেখা ছিল। এই দলিল সেই বিষয়ে সম্পর্কিত যে ওমর বিন খাত্তাব এ বৃদ্ধার কাছ থেকে 25 দিনারের বিনিময়ে তার খেলাফতের শুরু থেকে আজ পর্যন্ত ভুল ত্রুটির কারণে বুড়ির যে কষ্ট হয়েছে তা ক্রয় করে নিলেন। এখন এ বুড়ি কিয়ামতের দিন আল্লাহর সামনে ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এখন ওমর সেই অভিযোগ থেকে মুক্ত। হযরত আলী ইবনে আবি তালিব এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেচাকেনার সাক্ষী। এই দলিল লিখে বুরকে ২৫ দিনার দিয়ে দিলেন এবং দলিলটি তার ছেলেকে জমা দিয়ে বললেন, যখন আমি মারা যাব তখন আমার কাফনে এই দলিলটা রেখে দিও। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুরবান হয়ে যান যে আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনাদের মধ্যে প্রজাদের খোঁজ খবর নেওয়ার কেমন মন মানসিকতা ছিল, যে একজন বুড়ি ওনার কাছ থেকে ওনাকে উনি কিভাবে ওনার খোঁজ খবর উনি কিভাবে নিলেন। আমরা যে ঘটনা শ্রবণ করলাম এ থেকে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, যারা আমরা শাসক রয়েছি, তো আমাদের অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আমরা শুনলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এহসাসে জিম্মাদারির কারণে ওনার যে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য এহসাসে জিম্মাদারির কারণে উনি প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য উনি রাতে ছদ্মবেশে ঘোরাফেরা করতেন, যে আমার এই রাজ্যের কেউ কোনো কষ্টে আছে কিনা, কেউ কোনো মুসিবতে আছে কিনা। কেমন ছিল ওনাদের মন মানসিকতা, কেমন ছিল ওনাদের আল্লাহ তালার ভয়, রাজ্য পরিচালনার মন মানসিকতা, ফারুকে আদম রাজি আল্লাহ তালানহুর জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা চাই। যেমন একবার বাদশাহ বজরজ মেহের আমির মিনীন হজরত সাইদুনা ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুর খিদমতে এক প্রতিনিধি প্রেরণ করেন যেন সে ওমর রাজি আল্লাহ তালানহুর স্বভাব চরিত্র এবং চাল চলন সম্পর্কে মোটামুটি একটি ধারণা নিয়ে আসে। সেই প্রতিনিধি মদিনা মুনাওয়ারায় পৌঁছে মুসলমানদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাদশাহ কোথায় থাকেন? মুসলমানগণ বললেন, আমাদের তো কোনো বাদশাহ নেই, আমাদের একজন আমির রয়েছেন, তিনি একটু আগে বের হয়েছেন। জন প্রতিনিধি রাস্তায় বের হয়ে দেখলেন মদিনার অদূরে একটি খেজুর গাছের নিচে লাঠিটা মাথার নিচে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন এবং কপাল থেকে ঘাম জ্বরে মাটি ভিজে গেছে। এই অবস্থা দেখে সেই প্রতিনিধি আশ্চর্য হয়ে গেল এবং মনে মনে বলল, যার ভয়ে সারা বিশ্বের বাদশাহগণ অস্থির, তিনি এভাবে নির্ভীকভাবে সাদাসিধা অবস্থায় মাটির উপর শুয়ে রয়েছেন, নিশ্চয় তিনি ন্যায়পরায়ণ, এজন্য নির্ভয়ে শুয়ে আছেন, আর আমাদের বাদশাহ জুলুম করে এজন্য সদা সন্ত্রস্ত থাকে। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম। প্রিয় ইসলামী ভাইরা, ওমরে ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা কেমন সাদাসিধা জীবন যাপন করতেন, অর্ধেক দুনিয়ার বাদশাহই করেছেন, কিন্তু দেখা গেল উনি সাদাসিধাভাবে একটা গাছের নিচে লাঠি মাথায় দিয়ে শুয়ে রয়েছেন, ঘাম ঝরঝর করে পড়ছে। তো আমরাও যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরাও যেন অহংকার না রেখে আমরা সাদাসিধা জীবনযাপন করি। প্রিয় ইসলামী ভাইরা, ন্যায়পরায়ণ যিনি শাসক হয়ে থাকেন ওনার আরেকটি গুণ হচ্ছে, যেটা খুবই দরকার, যে কোনো বিচার কার্যের মধ্যে উনি যেন স্বজনপ্রীতি না করেন, ন্যায়ের পক্ষে অটল অবিচল থাকেন। ন্যায়ের পক্ষে অটল অবিচল থাকা ন্যায়পরায়ণ শাসকের অন্যতম একটি গুণ রয়েছে। আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন উনাদের মধ্যে এই ন্যায়পরায়ণতা লক্ষ্য করা যায়। একবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যথারীতি দরবারে বসা ছিলেন, মন্ত্রী আমলাগণ উপস্থিত ছিলেন, সাধারণ লোকেরা নিজ নিজ আরজি পেশ করছিল এবং সুলতান যথাযথ রায় ঘোষণা করছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে আরজ করলেন, জাহাপনা, আমার কিছু অভিযোগ রয়েছে, আর আমার অভিযোগ একটি খুবই মারাত্মক, এটি এই দরবারে বলা যাবে না। একথা শুনে সুলতান মাহমুদ দাঁড়িয়ে গেলেন এবং লোকটিকে সাথে নিয়ে বিশেষ কামরায় গিয়ে বললেন, এবার তোমার অভিযোগ পেশ করো। লোকটি আরজ করল, হুজুর, দীর্ঘদিন ধরে আপনার ভাগিনা নেশাগ্রস্ত হয়ে আমার ঘরে আসে এবং আমাকে মারপিট করে বের করে দিয়ে সে নিজে জোর জবরদস্তি আমার ঘরে সারা রাত আনন্দ ফুর্তি করে। গজনীতে এমন কোনো আদালত নেই যেখানে আমার এই অভিযোগ পেশ করিনি, কিন্তু কেউ নেই বিচার করতে সাহস করেনি। সব দিক থেকে নৈরাশ হয়ে আজ আমি আপনার দরবারে ন্যায় বিচারের জন্য ধর্ণা দিয়েছি। আপনার ন্যায়পরায়ণতা ও প্রজাদের প্রতি আন্তরিকতার কথা শুনে আপনার কাছে আমার আর্জি পেশ করছি। আল্লাহ তাআলা আপনাকে তার সৃষ্টিকুলকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। কিয়ামতের দিন মজলুম প্রজাদের অভিযোগের জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি আমার এই অবস্থার প্রতি দয়া পরবশ হয়ে যদি ন্যায় বিচার করেন তাহলে তো ভালো, অন্যথায় এর বিচার আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়ে অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সুলতান এই অভিযোগ শুনে এত প্রভাবান্বিত হলেন যে অপ্রত্যাশিতভাবে কেঁদে ফেলেন এবং বললেন, তুমি আগে কেন আমার কাছে আসনি এবং এই অমানবিক জুলুম এতদিন কেন সহ্য করলে? অভিযোগকারী বলল, আমি অনেক দিন থেকে চেষ্টা করছি কিন্তু দরবারে কারো কাছে গেসতে পারিনি। প্রতিটি পদক্ষেপে চৌকিদার দারোয়ানের বাধার সম্মুখীন হয়েছি। আজ কি যে তদবির করে এখানে পৌঁছেছি তা বলার মতো নয়। যখন ইচ্ছে তখন দরবারে হাজির হওয়া এবং বেতাতুর মনের কথা শুনানো আমাদের মতো গরিব মজলুমদের এই ধরনের সৌভাগ্য খুবই কম। সুলতান সান্ত্বনা ও ভরসা দিয়ে বললেন, এ সাক্ষাৎ ও আলোচনার কথা কাউকে বলিও না। ওই ব্যক্তি যখনই তোমার ঘরে আসবে আমাকে সাথে সাথে অবহিত করবে। আমি একে এমন শিক্ষণীয় শাস্তি দেব যেন আগামীতে কেউ এই ধরনের জুলুম নির্যাতন না করতে পারে। অভিযোগকারী আরজ করল, আমার মতো গরিব ও অসহায় ব্যক্তির পক্ষে এটা কি করে সম্ভব হবে যে যখন ইচ্ছা বিনা বাধায় আপনার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন অভিযোগকারীকে ওই সুলতান দারোয়ানদেরকে ডেকে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, যখনই সেই ব্যক্তি আসবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। দুদিন অতিবাহিত হয়ে গেল কিন্তু অভিযোগকারী আসলো না। সুলতান চিন্তিত হয়ে পড়লেন যে কি জানি গরিব মজলুমের উপর কোনো বিচার কোনো বিপদ আসলো কিনা। তৃতীয় রাত অভিযোগকারী দৌড়ে এসে সুলতানকে খবর দিলেন। সুলতান খবর পাওয়ার সাথে সাথে বের হয়ে আসলেন এবং অভিযোগকারীর সাথে ওর ঘরে পৌঁছে সচক্ষে সবকিছু দেখলেন যা অভিযোগকারী বলেছিল। পালংয়ের পাশে বাতি জ্বলছিল, তিনি সেটা নিভিয়ে কোমর থেকে তলোয়ার বের করে অপরাধীর মাথা উড়িয়ে দিলেন। অতঃপর বাতি পুনরায় প্রজ্বলিত করলেন এবং কতলকৃত ব্যক্তির চেহারা দেখে মুখ থেকে অপ্রত্যাশিতভাবে আলহামদুলিল্লাহ বের হলো। এরপর অস্থিরতার সাথে অভিযোগকারীর কাছে পানি চাইলেন। পানি পান করার পর সুলতান অভিযোগকারীকে বললেন, তুমি নিশ্চিন্তে শুয়ে ঘরে আরাম করো, ইনশাআল্লাহ এখন আর তোমার কোনো অসুবিধা হবে না। আমার কারণে এতদিন তোমার উপর জুলুম হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। একথা বলে সুলতান বিদায় হতে চাচ্ছিলেন কিন্তু অভিযোগকারী উনাকে আগলে ধরে আরজ করলেন, যাও পানা, নিজ আত্মীয় রক্তের সম্পর্কের প্রতি আদৌ ভ্রুক্ষেপ না করে এ মজলুমের সাথে যে ন্যায় বিচার করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এর জন্য উত্তম প্রতিদান দান করুন। যদি অনুমতি দান করেন, একটি বিষয় জানতে চাচ্ছি যে আপনি প্রথমে বাতি নিভিয়ে দিলেন, পুনরায় জ্বালিয়ে হত্যাকৃত ব্যক্তির মাথা দেখে আলহামদুলিল্লাহ বললেন এবং এরপর পানি চাইলেন, এসবের কারণ কি ছিল? সুলতান উত্তর এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু অভিযোগকারী বারবার জিজ্ঞাসা করার কারণে সুলতান বললেন, বাতি নিভিয়ে দেওয়ার কারণ হল আলোতে ওর চেহারা দেখে বোনের কথা মনে এসে যেতে পারে এবং একে শাস্তি দেওয়া থেকে বিরত থাকতে পারে। আলহামদুলিল্লাহ বলার কারণ হল অপরাধী আমার আপন বাগিনা হয়েও কোনো স্বজন প্রীতি করিনি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলেছি। আর পানি চাওয়ার কারণ হল তোমার অভিযোগ শোনার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না করব ততক্ষণ কোনো দানা পানি পান করব না, তাই ওকে হত্যার পর পানি চেয়েছিলাম এবং পানি পান করলাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনার ন্যায়পরণতা কেমন ছিল, উনি ন্যায় বিচারের মধ্যে কেমন অটল অবিচল ছিলেন যে উনার আত্মীয় হওয়ার পরেও ওই অভিযোগকারীর অভিযোগ শোনার পরে উনি ন্যায় বিচার করলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমরা জনপ্রতিনিধি রয়েছি, আমাদের উচিত যখন আমাদের কাছে কেউ কোনো অভিযোগ পেশ করে, হতে পারে কেউ আমার আত্মীয় হতে পারে, হতে পারে কেউ আমার পাড়া প্রতিবেশী হতে পারে, আমার বন্ধু মহলের হতে পারে, আমার নিকট আত্মীয় হতে পারে, নিকট আত্মীয় বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী বা আপনজন যদি হয়, এরপরেও কোনো ব্যক্তি যেন অপরাধকে এড়িয়ে যেতে না পারে এবং কোনো মজলুম যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, আমরা যেন আমাদের বুজুর্গানের দিনদের কাছ থেকে শিক্ষা নেই এবং ন্যায় বিচারে অটল থাকি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করছি যে ন্যায়পরায়ণ শাসক কে কেমন হওয়া দরকার, ওনাদের কি ফজিলত রয়েছে। যারা ন্যায়পরায়ণ শাসক হয়ে থাকেন তো ওনারা খৌফে খোদা ওয়ালা হয়ে থাকেন, ওনারা আল্লাহ তালার বয়ে সবসময় কান্না করে থাকেন, তাকুয়াবান হয়ে থাকেন, পরহেজগার হয়ে থাকেন, নামাজি হয়ে থাকেন। তো আমরাও যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরাও যেন তাকুয়াবান হই, পরহেজগার হই, নামাজি হই, আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে আমাদের কাছে যে দায়িত্ব এসেছে তার যথাযথ হক আদায়ের চেষ্টা করি। আমাদের বুজুর্গানের দিনদের মধ্যে এরকম মন মানসিকতা লক্ষ্য করা যায়। যেমন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নিয়োজিত হলেন, তখন তিনি ঘরে গিয়ে জায়নামাজে এসে ওজোর ওজোরে কাঁদতে লাগলেন, চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে গেছে। তার স্ত্রী এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমার কাঁধের উপর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বোঝা উঠিয়ে দেওয়া হয়েছে, আমি আমার প্রজাদের অভাব অনটন, দুঃখ দুর্দশা, রোগ সুখ ইত্যাদির ব্যাপারে চিন্তা করতেছি এবং ভয় করতেছি যে যদি আমার দায়িত্বে কোনো অবহেলা হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব এবং আমার কি পরিণত হবে, এই ভয়ে আমি কান্না করছি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, যারা বিভিন্ন শাসন কার্যের মধ্যে রয়েছি, শাসক রয়েছি, সুবহানাল্লাহ, ওমর বিন আব্দুল্লাহ আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতো যদি আমরা তাকওয়াবান হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, যে খুফে খুদা ওয়ালা হয়ে যাই এবং আল্লাহ তালার দরবারে কান্না করি, তাহলে আমাদের দেশে আমাদের সমাজে শান্তির বন্যা বসে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আমাদেরকে ওই শিক্ষা দিচ্ছে, আমাদের কোরআন ও সুন্নাহ আমাদের ওই শিক্ষা দিচ্ছে যে আমরা যেন প্রত্যেকটা কাজে যে যে দায়িত্বে রয়েছি যথাযথভাবে ওই দায়িত্ব আদায় করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল এমন একটি মহল যে প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে ইসলামী বিধিবিধান অনুসারে শরীয়তের বিধিবিধান অনুসারে কার্য পরিচালনার জন্য আমাদেরকে জেহেন দিয়ে থাকে। যারা বিভিন্ন প্রতিনিধিত্বের মধ্যে আমরা রয়েছি, তো আমরা যদি চাই আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা, আমাদের মধ্যে খৌফে খোদা, আমাদের মধ্যে ইশকে রাসুল চলে আসুক, তাহলে আমাদের এর জন্য একটা উত্তম পরিবেশ প্রয়োজন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল মাদানী পরিবেশ এমনই পরিবেশ, যদি আমরা এই পরিবেশে যারা জনপ্রতিনিধিও আমরা রয়েছি, বিভিন্ন শাসন কাজে রয়েছি, আমরা সম্পৃক্ত হয়ে যাই, তাহলে আমাদের মধ্যেও ইশকে রাসুল, খৌফে খোদা, ন্যায় পরায়ণতা এর জজ্বা আসবে, আমরা এর মধ্যে অটল বিচল থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দাওয়াত ইসলামের মিটা মহলে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। যে সকল প্রতিনিধি আমরা রয়েছি, যারা শাসন কাজের মধ্যে রয়েছি, আল্লাহ তাআলা সবাইকে কোরআন ও সুন্নার আলোকে শাসন কার্য পরিচালনা করা এবং প্রজাদের হকের দিকে খেয়াল রেখে সেবার মন মানসিকতা নিয়ে জনপ্রতিনিধিত্ব করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।